ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন মঙ্গলবার দুপুর, বাংলাদেশে ভারতে মঙ্গলবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ত্রিপোলির উপশহর থেকে দুই অপহৃত বাঙালির উদ্ধারের খবর, জানিয়েছেন ঢাকা থেকে জহুরুল আলম।
লিবিয়ার রাজধানী ত্রিপোলির উপশহর মিসকাটার থেকে অপহৃত দুই বাংলাদেশিকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
ঢাকা থেকে আরো রয়েছে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক নিযুক্ত আইনজীবী রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ফেডারেল ব্যাংক অব নিউ ইয়র্কের দায়িত্বহীনতা এবং ত্রুটি ছিল বলে অভিযোগ উত্থাপন করেছেন।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। মিশরের একটি যাত্রী জেট বিমান ছিনতাই করার পর যে ছিনতাইকারীকে সাইপ্রাসে বিমানটি সহ অবতরণে বাধ্য করা হয়, তাকে গ্রেফতার করা হয়েছে এবং ওই ছিনতাই ঘটনার পরিসমাপ্তি ঘটেছে এখন জানাচ্ছেন ওই দ্বীপদেশ সাইপ্রাসের কর্মকর্তারা। সাইপ্রাস সরকারের মুখপাত্র নিকোস ক্রিস্টোডৌলিডেসের তরফের টুইটে দেওয়া এক বয়ানে বলা হয়েছে, যাত্রী এবং বিমান ক্রু সকলেই নিরাপদে রয়েছেন। ছিনতাই ঘটনার বেশ কয়েক ঘণ্টা পর বিমানটি লারনাকা বিমানবন্দরে অবতরণ করে। সাইপ্রাস ও মিশর সরকারের কর্মকর্তারা ছিনতাইকারীকে সেফেল বিল মুস্তাফা নামে শনাক্ত করেছেন। তবে কেনই বা ওই ছিনতাইকারী আলেকজান্ড্রিয়া থেকে কায়রোগামী ইজিপ্ট এয়ারের বিমানটিকে ছিনতাই করেছিল সে উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। সিপ্রিয়ার প্রেসিডেন্ট নিকোস আনাস্টাসিয়াডেস বলেছেন, ওই ছিনতাই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ রবিবার লাহোরে খ্রিস্ট ধর্মাবলম্বীদের লক্ষ্য করে পরিচালিত আত্মঘাতী যে বোমা হামলায় বহু মানুষ হতাহত হল তারই প্রেক্ষিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, সন্ত্রাস বিরোধী কর্মতৎপরতা এখন আরও জোরদার করা হবে। প্রায় 30টি শিশুসহ কমসে কম 72 জন এতে প্রাণ হারিয়েছেন। জনাকীর্ণ ওই পার্কের ওই বিস্ফোরণ ঘটনায় অন্যান্য 300 জন জখম হন। সামরিক বাহিনীর জনৈক মুখপাত্র বলেছেন, প্রাথমিক খবরাখবরের ভিত্তিতে নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষ থেকে পরিচালিত বেশ কিছু অভিযানে প্রাদেশিক রাজধানী এবং মুলতান ও ফ্যাসলাবাদ সহ পাঞ্জাবের অন্যান্য শহরাঞ্চল থেকে সন্দেহভাজন সন্ত্রাসী এবং তাদের মদতগার বলে মনে হয় এমন 200+ লোককে পাকড়াও করা হয়েছে। এছাড়া আর বেশি কিছু তিনি বলেননি। পাকিস্তানি তালেবানদের দলছুট অংশ জামায়াতুল আহরারের জনৈক মুখপাত্র হামলার দায়দায়িত্ব দাবি করেছে, বলেছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের নিশানা করেই হামলা হয় আত্মঘাতী ওই অভিযানের। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক নিযুক্ত আইনজীবী অভিযোগ করেছেন, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ফেডারেল ব্যাংক অব নিউ ইয়র্কের কার্যক্রম এবং পরিচালন পদ্ধতিতে দায়িত্বহীনতা ও যথেষ্ট ত্রুটি ছিল। শুনুন ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ফেডারেল ব্যাংক অব নিউ ইয়র্ক কার্যক্রম এবং পরিচালনা পদ্ধতিতে দায়িত্বহীনতা ও যথেষ্ট ত্রুটি ছিল এমন অভিযোগ উত্থাপন করেছেন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক নিযুক্ত আইনজীবী আজমানুল হোসেন কিউসি। তবে ফেডারেল ব্যাংক অব নিউ ইয়র্কের বিরুদ্ধে কোনো মামলা বা আইনি পদক্ষেপ নেওয়া হবে কিনা সে সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি। বিরোধী দল বিএনপি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অর্থ চুরির ঘটনায় এক বিশেষ পর্যালোচনা সভা আয়োজন করে বলেছে যে অর্থ খোয়া গেছে তা সাইবার হ্যাকিং নয়, ডিজিটাল পদ্ধতির ডাকাতি। এদিকে ফিলিপাইনের সিনেট কমিটির তৃতীয় দফা শুনানিতে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অর্থ চুরির ঘটনায় মূল সন্দেহভাজন চীনা ব্যবসায়ী কিম অং নিজেকে নির্দোষ স্বীকার করে দুজন বিদেশি নাগরিক ওই অর্থ ফিলিপাইনে এনেছেন এবং তারাই দোষী বলে দাবি করেছেন। তবে চীনা ব্যবসায়ী কিম অং বলেছেন তার একটি অ্যাকাউন্টে $46,30,000 রয়েছে, তা তিনি ফেরত দিতে চান। ওই টাকা ফেরত দেওয়ার জন্য তিনি বাংলাদেশের রাষ্ট্রদূতের কথাও উল্লেখ করেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
লিবিয়ার রাজধানী ত্রিপোলির উপশহর থেকে অপহৃত দুই বাংলাদেশিকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। জহুরুল আলমের রিপোর্ট।
উদ্ধারকৃত দুই বাংলাদেশি হলেন আসাদ রিপন। উদ্ধার হওয়ার পর সোমবার রাতে আসাদ টেলিফোনে তার বাবা আব্বাস আলীর সাথে কথা বলেছেন বলে তার পরিবারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে মঙ্গলবার। গত 25 মার্চ শুক্রবার গভীর রাতে মিসকাটা উপশহরের একটি বাজারের পাশ থেকে ওই দুই বাংলাদেশিকে অপহরণ করে সন্ত্রাসীরা। উল্লেখ্য, গত রোববার লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে সরকারি সেনাদের সাথে বিদ্রোহী বাহিনীর লড়াইয়ের সময় ক্রস ফায়ারে 4 বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। বর্তমানে লিবিয়াতে 50,000 মতো বাংলাদেশি রয়েছেন বলে বিভিন্ন সূত্রে খবর দিয়েছে। বাংলাদেশ সরকার ওই দেশটিতে না যাওয়ার জন্য বাংলাদেশিদের পরামর্শ দিয়েছে কয়েক দফা। এছাড়াও ওই দেশটিতে বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সে দেশের বৈধ কর্তৃপক্ষ 2015 সালের আগস্ট মাসে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশের এক বিশিষ্ট আইনজীবী এবং মানবাধিকার সক্রিয়বাদী ব্যারিস্টার সারা হোসেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর আন্তর্জাতিক নারী সাহসিকতা পুরস্কার লাভ করেছেন। জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু তার রিপোর্টে।
2007 সালে প্রবর্তিত এই পুরস্কার 2016 সালে পাচ্ছেন সারা হোসেন সহ বিশ্বের 14 জন বিশিষ্ট নারী। নারীর অসাধারণ সাহসিকতা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও শান্তি, ন্যায় বিচার, মানবাধিকার, লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নে অবদান রাখার জন্য এই পুরস্কার দেওয়া হয়। সারা হোসেন আইনজীবী হিসেবে উচ্চ আদালতে বাংলাদেশের অনগ্রসর এবং প্রান্তিক নাগরিক বিশেষ করে নারীদের জন্য সোচ্চার ভূমিকা রাখছেন। তিনি নারীদের উপরে ফতোয়ার মাধ্যমে অবমাননাকর শাস্তি আরোপ, জোরপূর্বক মুখাবরণ প্রথা সহ উল্লেখযোগ্য বেশ কিছু যুগান্তকারী মামলা পরিচালনা করেছেন। উল্লেখ্য, সারা হোসেন প্রখ্যাত আইনজীবী ডক্টর কামাল হোসেন এবং মানবাধিকার সক্রিয়বাদী ডক্টর হামিদা হোসেনের কন্যা। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতে এখন প্রায়ই রাজনৈতিক মহলে ঘুষ দেওয়ার বা নেওয়ার চিত্র ধরা পড়ছে গোপন ক্যামেরায়। এসব স্টিং অপারেশন সম্পর্কে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
ভারতীয় রাজনীতিতে গোপন ক্যামেরায় ঘুষ লেনদেনের ছবি তুলে প্রতিপক্ষকে অপদস্থ করবার প্রথম বড় ঘটনাটি ঘটেছিল 2000 সালে বিজেপি দলের প্রাক্তন সভাপতি বঙ্গারু লক্ষ্মণকে নিয়ে। কিন্তু তার পুনরাবৃত্তি হয়েই চলেছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূল কংগ্রেসের ডজন খানেক শীর্ষ নেতা স্টিং কেলেঙ্কারিতে জড়িত বলে অভিযোগ। অন্যদিকে এই রাজ্যে প্রাক্তন বিজেপি সভাপতি রাহুল সিনহাকেও ঘুষ দিতে চাওয়া হয়েছিল স্টিং অপারেশনের পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে, এমনই সন্দেহ। উত্তরাঞ্চলের সদ্য অপসারিত কংগ্রেসি মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত নিজের সরকারকে বাঁচাবার চেষ্টায় নিজেরই দলের বিধায়কদের ঘুষ দিতে চাইছেন বলে গোপন ছবি প্রকাশিত হয়েছে। স্টিং ভারতের রাজনীতিতে এক নতুন সংযোজন। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্র বলছে ব্রাসেলসের গেল সপ্তাহের ভয়ঙ্কর প্রাণঘাতী সন্ত্রাস হামলার পর ইউরোপের এখন উচিত, বা বলা ভালো, ইউরোপকে এখন যেটা করতেই হবে সেটা হলো ইউরোপের ভেতরে নিজেদের মধ্যে গোয়েন্দা তথ্য শরিকানা আরও সম্প্রসারিত করা। হোয়াইট হাউস মুখপাত্র জর্জ আর্নেস্ট বলছেন, ব্রাসেলস এয়ারপোর্টের ওই বিস্ফোরণ হামলা এবং মেট্রো রেলের বিস্ফোরণ আক্রমণ এ কথাই মনে করিয়ে দেয় যে এরপর কী কী মৌলিক গোয়েন্দা সংশ্লিষ্ট বিষয়াদি প্রয়োজন এবং জাতীয় নিরাপত্তা ব্যবস্থাই বা কী কী দরকার সেসব এখন নির্ধারণ করা। বেলজিয়াম যে তার তদন্ত কাজ নিয়ে এগিয়ে চলেছে তাতে তিনি যুক্তরাষ্ট্রের তরফের সমর্থনের কথা আবারও পুনর্ব্যক্ত করেছেন। প্রেসিডেন্ট ওবামা সোমবার রাতে আমেরিকায় ফ্রি প্রেস বা সংবাদ স্বাধীনতার উপর গুরুত্ব আরোপ বিষয়ে তাঁর বক্তব্যে আরও গভীর অনুসন্ধিৎসা নিয়ে আরও কী খুঁটিনাটির সন্ধান করা দরকার সে কথা মনে রেখে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। বলেন, বিশ্ব নেতৃবর্গের সঙ্গে তাঁর আলোচনায় সবচেয়ে বড় যে জিজ্ঞাসার মুখোমুখি তাঁকে হতে হয় সেটি হল যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কী ঘটছে। বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা অভিযানে বিভাজন সৃষ্টি হচ্ছে এবং প্রায়শই অশালীন বাগাড়ম্বরতার আশ্রয় নেওয়া হয় গণতন্ত্রকে ও সমাজকে, যা কুরে কুরে খেয়ে ফেলছে। বলেন, বানোয়াট সব কথাবার্তা বেপরোয়াভাবে উচ্চারিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিস সূত্রে বলা হচ্ছে, রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রদান কনভেনশনে কেবল বৈধ আইন বলবৎ বাহিনী আগ্নেয়াস্ত্র বহন করতে পারবে, আর কেউ নয়। কনভেনশনে যোগদানকারীদের আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি দেওয়া হোক বলে অনলাইনে যে দরখাস্ত প্রকাশ করা হয়েছে তার প্রতি কোনোরকম ভ্রুক্ষেপ না করেই এ নির্দেশ জারি করা হয়েছে। এক সপ্তাহ আগে change.org এ শিরোনামে প্রকাশিত দরখাস্তে ক্লিভল্যান্ডের কুইকেন লোনস এরেনায় অনুষ্ঠিতব্য রিপাবলিকান পার্টির আসন্ন মনোনয়ন প্রদান কনভেনশনে আগ্নেয়াস্ত্র বহনের বৈধতা চাওয়া হয়েছিল। এবং বেনামে প্রকাশিত ওই অনলাইন দরখাস্তে আগ্নেয়াস্ত্র বহন নিষেধাজ্ঞা রহিত করার এই আর্জিতে এ অবধি 50,000-এর বেশি লোক লিখেছেন তাঁরা চান ওই নিষেধাজ্ঞা রহিত করা হোক। সিক্রেট সার্ভিস থেকে বলা হয়েছে কেবলমাত্র বৈধ আইন রক্ষা বাহিনীর লোকই জুলাই মাসের এই কনভেনশনে আগ্নেয়াস্ত্র বহন করতে পারবেন, আর কেউ নয়। রিপাবলিকান দলের অবশিষ্ট 3 মনোনয়ন প্রত্যাশী স্বতন্ত্রভাবে প্রকাশ্যে ওই আগ্নেয়াস্ত্র বহনের পক্ষপাতিত্ব করেছেন। টেক্সাস সেনেটর টেড ক্রুজ এবং ব্যবসাপতি ডোনাল্ড ট্রাম্প তো বিশেষ করে শিক্ষালয় সহ তথাকথিত ওই আগ্নেয়াস্ত্র মুক্ত এলাকা চিহ্নিতকরণেরই বিরূপ সমালোচনা করেন। খবর শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। আজ সকালে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বিশ্বব্যাপী শান্তি, ন্যায্যতা, মানবাধিকার, নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য এবছর 14 জন মহিলাকে আন্তর্জাতিক নারী সাহসিকতা পুরস্কার দিয়ে সম্মান জানান। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের ব্যারিস্টার সারা হোসেন। এ সম্পর্কে বিস্তারিত শোনাচ্ছেন রোকেয়া হায়দার।
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর 2007 সাল থেকে এই ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ বা আন্তর্জাতিক নারী সাহসিকতা অ্যাওয়ার্ড প্রবর্তন করেছে। এ পর্যন্ত 60টি দেশের প্রায় 100 মহিলা এই বিশেষ পুরস্কার পেয়েছেন। মানবাধিকার ও নারীর সম অধিকার রক্ষা, শান্তি, ন্যায্যতা, নারীর ক্ষমতায়ন, লিঙ্গ বৈষম্য নিরসনের মতো ক্ষেত্রে যেসব মহিলা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দৃষ্টান্তমূলক অবদান রেখে চলেছেন, তাঁদেরই কাজের স্বীকৃতি জানিয়ে প্রতিবছর পররাষ্ট্র দপ্তর থেকে এই পুরস্কার দেওয়া হয়। এবছর বাংলাদেশ, চীন, মালয়েশিয়া, রাশিয়া, ইয়েমেন, সুদান সহ 14টি দেশের বিশিষ্ট মহিলাদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি কিছু বক্তব্য রাখেন। মিস্টার কেরি বলেন,
As a proud father of 2 daughters and the husband of a strong woman who has invested so much of her passion into this cause, believe me, I know the difference that it makes for women and girls who are empowered to be able to make
মিস্টার কেরি বললেন, 2 কন্যার গর্বিত পিতা এবং এক বলিষ্ঠ মহিলা যিনি আন্তরিকতার সঙ্গে এক্ষেত্রে তার অবদান রেখে চলেছেন, তার স্বামী হিসেবে বিশ্বাস করুন আমি জানি মহিলা ও বালিকাদের ক্ষমতায়ন, নিজেদের ইচ্ছামতো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যে কতখানি পরিবর্তন সাধনে সক্ষম আমি সে কথা উপলব্ধি করতে পারি। পররাষ্ট্রমন্ত্রী কেরি বলেন, আমরা মহিলাদের বিরুদ্ধে সহিংসতা অথবা সমাজে মহিলা ও বালিকাদের পৃথক করে রাখা কখনোই মেনে নেব না। আমরা বাল্যবিবাহ এবং জোরপূর্বক বিবাহ সহ্য করব না। তিনি বললেন,
And the reason for that choice is pretty straightforward. We will not accept violence against women or the marginalization of women and girls from their communities. We will not tolerate early and forced marriages or the spectacle of little girls with price tags being sold like chattel by terrorists.
তিনি বললেন, আমরা বাল্যবিবাহ এবং জোরপূর্বক বিবাহ সহ্য করব না, অথবা সিরিয়া বা ইরাকে সন্ত্রাসীরা যেভাবে শিশুকন্যাকে যে কোনো মূল্যের বিনিময়ে গবাদি পশুর মতো বিক্রি করছে তা বরদাস্ত করব না। আমরা এমন কোনো বিশ্বকে মেনে নেব না যেখানে কিশোরী বালিকাদের শিক্ষা বা স্বাস্থ্য পরিচর্যা থেকে বঞ্চিত করা হয় অথবা তাদের যৌনাঙ্গ হানি করা হয়। এবং যারা একথা বলে থাকে যে এই ধরনের নির্যাতনমূলক কোনো ব্যবস্থা এ হচ্ছে চিরাচরিত এক নিয়ম এবং তার কোনো বিকল্প নেই, তবে এটা করতে দেয়া ছাড়া আর কোনো উপায় নেই, আমরা দৃঢ়তার সঙ্গে বলব যে এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ত্রুটিপূর্ণ এবং তা বন্ধ করা আমাদের সবার দায়িত্ব। মিস্টার কেরির এই বক্তব্যের পর 14 জন বিশিষ্ট মহিলার হাতে এই আন্তর্জাতিক নারী সাহসিকতা পুরস্কার তুলে দেওয়া হলো। তারা এখন ওয়াশিংটনের বাইরে আরও কয়েকটি শহরে যাবেন এবং কয়েকদিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কার্যব্যবস্থা পরিদর্শন করবেন, সে খবরও আপনাদের আগামীতে জানাব।
বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
এই সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ব্রাসেলস এবং অন্যান্য সন্ত্রাসী তৎপরতা এবং এর বিভিন্ন দিক। এ নিয়ে আলোচনা হবে আগামী বুধবার হ্যালো ওয়াশিংটন আমাদের কলিন শোতে। অনুষ্ঠানে যোগ দেবেন, জিজ্ঞাসা তুলে ধরবেন, আমন্ত্রণ রইল। জাতিসংঘ শিশু তহবিলের এক রিপোর্টে বলা হয়েছে, ইয়েমেনে হাজার হাজার শিশু এক বছরের নৃশংস যুদ্ধের কারণে মারা যাচ্ছে। রিপোর্টে বলা হয়, মানবিক পরিস্থিতির দ্রুত অবনতির ফলে ছোট ছেলেমেয়েদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ সম্পর্কে জেনিভা থেকে লিসা শ্লাইনের রিপোর্ট পড়ে শোনাচ্ছেন শেগুফতা নাসরিন কুইন।
ইয়েমেনে কয়েক বছর ধরেই নিজেদের মধ্যে যুদ্ধ সংঘাত চলছে। তার উপর এক বছর আগে সৌদি আরব সেদেশের গৃহযুদ্ধে যোগ দেওয়ার পর থেকে লড়াই আরও ভয়াবহ রূপ নিয়েছে, যা আগে কখনো হয়নি। জাতিসংঘ শিশু তহবিল বলেছে, হুথি বিদ্রোহীদের ওপর সরকার সমর্থিত এবং সৌদিয়া নেতৃত্বে কোয়ালিশন জোটের যথেচ্ছা বিমান আক্রমণ চালানো হচ্ছে। রাজধানী সানা থেকে ইয়েমেনে ইউনিসেফের প্রতিনিধি জুলিয়ান হার্নেস জানান, যুদ্ধ বেড়ে যাওয়ার কারণে বিশেষভাবে শিশুরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, গত এক বছরে 900 বেশি শিশু প্রাণ হারিয়েছে এবং 1300 বেশি আহত হয়েছে। হার্নেস বলেন, বিমান আক্রমণে 61% মানুষ হতাহত হয়েছে। তিনি ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, সবচাইতে উদ্বেগের কারণ হচ্ছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার ফলে 5 বছরের কম বয়সের প্রায় 10,000 শিশু প্রতিরোধযোগ্য রোগ ব্যাধিতে মারা গেছে।
When you consider the 2,290 for children under 18, whereas the 10,000 is for children under 5, then the death toll that is due to disease.
তিনি বলেন, আপনি যখন দেখেন যে 2,290 জন ছেলে মেয়ে যাদের বয়স 18 বছরের কম, ওদিকে 5 বছরের কম বয়সের 10,000 শিশু এমন রোগ ব্যাধিতে মারা যাচ্ছে যা কিনা সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব। যুদ্ধ না হলে ওই শিশুরা মারা যেত না, এটাই হচ্ছে আমাদের সবচাইতে উদ্বেগের কারণ। হার্নেস আরও বলেন, স্বাস্থ্য ব্যবস্থার অবনতির মানে হচ্ছে শিশুরা মারাত্মক রোগের কোনো টিকা পাবে না, অথবা তাদের ডায়রিয়া, নিউমোনিয়া এবং অন্যান্য অসুখ বিসুখের কোনো চিকিৎসা করা হবে না। তিনি বলেন, প্রায় 1 কোটি ছোট ছেলে মেয়ে বা বলা যায় ইয়েমেনের শিশুদের 80% জরুরি মানবিক সাহায্যের প্রয়োজন রয়েছে। এদের মধ্যে রয়েছে এমন 3,20,000 শিশু যারা দারুণ অপুষ্টিতে ভুগছে। ইউনিসেফের রিপোর্টে বলা হয়, ইয়েমেনে যুদ্ধ তীব্র হয়ে উঠছে এবং তার ফলে কিশোর বয়সীদের শিশু সৈনিক হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ পর্যন্ত 848 জনের কথা জানা গেছে এবং যুদ্ধরত দল উপদল অনেকে শিশুকে ব্যবহার করছে, যাদের অনেকের বয়স মাত্র 10 বছর। ইয়েমেনে 380,000 ছেলে মেয়ের শিক্ষার সুযোগ নেই, কারণ দেশের 1,600 স্কুল যুদ্ধে ধ্বংস হয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, অথবা নিরাপত্তার অভাবে তা বন্ধ। ইউনিসেফ সতর্ক করে দিয়েছে যে যুদ্ধ বন্ধ না হলে ইয়েমেন এক ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে, আর তার পরিণামে ছেলে মেয়েরা এবং তাদের পরিবার চরম বিপর্যয়ের সম্মুখীন হবে।
এবারে রয়েছে স্বাস্থ্য বিজ্ঞান। স্ট্রোক হচ্ছে বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ এবং শারীরিকভাবে অক্ষম হওয়ার প্রধান কারণ। বংশানুক্রমিকভাবে স্ট্রোক হওয়ার কারণ উদ্ভাবন করে গবেষকরা বলছেন যে তা প্রতিরোধের জন্য ওষুধ তৈরির চেষ্টা করছেন। জেসিকা বার্মনের এ সংক্রান্ত একটি রিপোর্ট পড়ে শোনাচ্ছেন সেলিম হোসেন।
স্ট্রোক হচ্ছে মস্তিষ্কে এক ধরনের আঘাত। এ আঘাত হতে পারে ক্ষয়ে যাওয়া রক্তনালী থেকে, যাকে প্রচলিত শব্দে আমরা মস্তিষ্কের রক্তক্ষরণ বলি। রক্তনালীর কোথাও চর্বি জমেও তা হতে পারে, প্রচলিত শব্দে আমরা তাকে বলি ব্লক। এই ব্লক হলে শরীরের অক্সিজেন সঞ্চালন বন্ধ হয়ে যায় এবং মস্তিষ্কের টিস্যুগুলো মরে যায়। এবছর স্ট্রোকে সারা বিশ্বে 1,50,000,000 লোক মারা যাবে। স্ট্রোক হওয়ার 85% ঘটনাই ঘটে রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার কারণে, আর তাতে মৃত্যু ঘটে।
ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের নিউরোলজির অধ্যাপক ব্রেড হোরল এ প্রসঙ্গে বললেন, স্ট্রোক অনেকটা বংশগত, যার আসলে কোনো ব্যাখ্যা করা কঠিন। বলা যায় এর নিয়ন্ত্রণ স্রষ্টার হাতে। হোরলের নেতৃত্বে এ নিয়ে গবেষণাকারী দল ব্লকেজজনিত স্ট্রোকের নানা জীববিজ্ঞানগত ভিত্তি আবিষ্কার করেছেন, যাকে ইসমিক স্ট্রোক বলে। হোরল বললেন, এটা ঘটতে পারে রক্তে কোনো উপাদান যুক্ত হয়ে হৃদযন্ত্রে রক্ত সঞ্চালন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করার মাধ্যমে, যা হৃদযন্ত্র থেকে মস্তিষ্কের ধমনির যোগাযোগ বন্ধ করে দেয়।
17,000 স্ট্রোক হওয়া রোগীর এবং সুস্থ মানুষের স্বাস্থ্য নিয়ে গবেষণা করে তার ফলাফলের ভিত্তিতে স্ট্রোক প্রতিরোধের ওষুধ আবিষ্কারের চেষ্টা চলছে।
হোরল বলেন, ল্যান্সেট নিউরোলজি জার্নালে স্ট্রোক নিয়ে গবেষণা রিপোর্টটি ছাপা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্রোক হওয়ার পর রোগী যেন অক্ষম হয়ে না পড়েন সেদিকে খেয়াল রাখার চেষ্টা করা। তার জন্য কি ব্যবস্থা নেওয়া দরকার সে গবেষণা করছি আমরা।
হোরল বলেন, তিনি আশা করেন এই গবেষণার ফলাফল একদিন স্ট্রোকের ঝুঁকিতে থাকা মানুষদের জন্য খুব উপকারে আসবে এবং স্ট্রোকের রোগীর সঠিক চিকিৎসা পদ্ধতিও বের হবে।
এবার শুরু হচ্ছে শ্রোতা বন্ধুরা, এবার শুরু হচ্ছে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান ইংলিশ ইন মিনিটস। এই অনুষ্ঠানের 46তম সংকলন আজ আপনারা শুনব।
ইংরেজি শেখার এই ধারাবাহিক অনুষ্ঠান ইংলিশ ইন মিনিটসে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
প্রথমেই শ্রোতাদের কাছে জেনে নিই আপনাদের কাছে কেমন লাগছে চটজলদি ইংরেজি শেখার এই আয়োজন। আর সাবরিনা, বেশ তো অনেকদিন হলো ইংলিশ ইডিয়ামস এর এই অনুষ্ঠান চলছে, তোমার কাছে কেমন লাগছে?
আমার কিন্তু খুব ভালো লাগছে ইংলিশ ইডিয়াম শেখার এই অনুষ্ঠান। তাহলে আমরা আজ কি শিখব?
আজকের পড়া শুরু করার আগে সাবরিনা, তোমার কি মনে আছে গত অনুষ্ঠানে আমরা ঠিক কোন ইডিয়াম শিখেছিলাম?
হ্যাঁ, মনে আছে, গত সপ্তাহে আমরা শিখেছিলাম নেইল বাইটার এই ইডিয়ামটি।
তাহলে সাবরিনা, এখন তোমার কাছেই শোনা যাক নেইল বাইটার এই ইডিয়াম দিয়ে তৈরি কয়েকটি বাক্য।
The final cricket match between India and Pakistan is very exciting. It's really a nail biter.
আরেকটি বাক্য সাবরিনা?
I was watching the inter-college debate competition last week. It was a nail biter.
পরের বাক্য?
The last part of the chess game last evening was really a nail biter. We didn't know who was going to win finally.
ঠিক আছে, এবার তাহলে শোনা যাক আজকের idiom.
Jack of all trades.
জ্যাক তো মানুষের নাম, এটা কি ব্যবসা বাণিজ্য বিষয়ে কিছু একটা?
না, ঠিক তা নয়। আসলে প্রবচনটি একদম ভিন্ন ধরনের। এসো তাহলে শোনা যাক এই সংলাপ।
Hey, I just got hired to bake a cake for my friend's wedding.
Wait, you're a baker? I thought you were a reporter.
I'm a reporter and a baker.
Wow, you really are a jack of all trades.
And I can do this.
এখানে তো অ্যানা বলছে যে সে তার বন্ধুর বিয়েতে কেক বানাবে, তবে অ্যানা তো একজন রিপোর্টার।
হ্যাঁ, সে কথাই জোনাথন তাকে মনে করিয়ে দিল। তবে অ্যানা বলছে যে সে কেকও বানাতে পারে, মানে বেকারও আবার সে রিপোর্টারও।
হ্যাঁ, সে কথা শুনেই তো জোনাথন বলল যে অ্যানা হচ্ছে জ্যাক অফ অল ট্রেডস, আর সেটাই আমার বুঝতে অসুবিধে হচ্ছে।
তাহলে শোনো এই ব্যাখ্যা।
A jack of all trades is a person who has many skills. Anna is a reporter, a baker, and she can do that thing with her arms. Jack used to refer to a common working man. But these days, you can use this expression for a man or a woman.
এটা শুনে তো মনে হচ্ছে জ্যাক অফ অল ট্রেডস এর মানে হচ্ছে যে একাধিক ব্যাপারে দক্ষ, কিংবা যার অনেক কিছু করার ক্ষমতা আছে বা গুণ আছে।
কথাটা একদম ঠিক বলেছো, তবে মাঝে মাঝে এই ইডিয়ামটা আবার একটু নেতিবাচক অর্থেও ব্যবহার করা হয়, যেমন সব জানতা অর্থে।
এবার পুরো ব্যাপারটা পরিষ্কার হলো। মাই ফ্রেন্ড সিলভিয়া ইজ এ গুড ড্যান্সার অ্যান্ড শি ইজ অ্যান অ্যাক্রোব্যাট টু, শি ইজ জ্যাক অফ অল ট্রেডস।
পরের বাক্য।
John is a very good writer and an equally good debater. He is jack of all trades.
Arekta bakko?
She could cook so well that hardly one can think she is also a fashion designer. She is jack of all trades.
Bah, tobe ebar ajker moto ei shongkolon bondho korar pala.
হ্যাঁ, আর ওঠার আগে জানিয়ে রাখি, এই অনুষ্ঠানের ভিডিও সংস্করণ দেখতে চাইলে আমাদের ওয়েব পেজ www.voabangla.com কিংবা VOA বাংলার ফেসবুক ফ্যান পেজেও যেতে পারেন।
ইংলিশ ইন মিনিটসের এই সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের জন্য রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
বাংলাদেশে একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের রায় দেওয়া রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন জামাতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী। শুনবেন জহুরুল আলমের রিপোর্ট।
তার ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন মঙ্গলবার জানিয়েছেন 70 পৃষ্ঠার পুনর্বিবেচনার আবেদন সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়া হয়েছে। এই আবেদনে 46টি যুক্তি তুলে ধরে সব দ্বন্দ্ব থেকে নিজামীর খালাস চাওয়া হয়েছে বলে জানান তিনি। সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায় প্রকাশের মধ্য দিয়ে এই মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। আগে সাংবিধানিক অধিকার হিসাবে আদালতের কাছে আসামির আর্জির জানানোর শেষ সুযোগ এই পুনর্বিবেচনার আবেদনটি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাবনা জেলায় হত্যা, ধর্ষণ এবং বুদ্ধিজীবী ও গণহত্যার দায়ে 1914 সালের 29 অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ড প্রদান করে একটি বিশেষ ট্রাইব্যুনাল। চলতি বছর 6 জানুয়ারি আপিল আংশিক মঞ্জুর করে সেই ফাঁসির রায় বহাল রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের ভিসা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে। পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে নির্বাসিত করা এবং তার ভিসা বাতিলের আবেদন এক কথায় খারিজ করল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। তসলিমা নাসরিনকে নিয়ে দিল্লি হাইকোর্টে রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে গিয়েছিল দেশের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ওই স্বেচ্ছাসেবী সংস্থার দাবি, তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ বাড়িয়ে বিদেশি নাগরিক 1946 আইন লঙ্ঘন করা হয়েছে। ওই সংস্থার প্রেসিডেন্ট এবং আইনজীবী নাফিস আহমেদ সিদ্দিকী বলেছেন, 1994 সাল থেকে বিদেশ থাকছেন তসলিমা নাসরিন, কোন কাজ তিনি করেন না, শুধুমাত্র বিতর্কিত মন্তব্য করেন। তার দাবি, সরকার তাকে 180 দিনের ভিসা দিয়েছে যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রসঙ্গত বলা যেতে পারে, এর আগে হাইকোর্টেও এই একই আবেদন বাতিল হয়েছিল। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
মিশরের একটি যাত্রী জেট বিমান ছিনতাই করার পর যে ছিনতাইকারীকে সাইপ্রাসে বিমানটি সহ অবতরণে বাধ্য করা হয় তাকে গ্রেফতার করা হয়েছে এবং ওই ছিনতাই ঘটনার পরিসমাপ্তি ঘটেছে এখন, জানাচ্ছেন ওই দ্বীপদেশ সাইপ্রাসের কর্মকর্তারা। সাইপ্রাস সরকারের মুখপাত্র নিকোস ক্রিস্টোডোলিডেসের তরফে টুইটে দেওয়া বয়ানে বলা হয়, যাত্রী এবং বিমান ক্রু সকলেই নিরাপদে রয়েছেন। ছিনতাই ঘটনার বেশ কয়েক ঘণ্টা পর বিমানটি লারনাকা বিমানবন্দরে অবতরণ করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ রবিবার লাহোরে খ্রিস্ট ধর্মাবলম্বীদের লক্ষ্য করে পরিচালিত আত্মঘাতী যে বোমা হামলায় বহু মানুষ হতাহত হল তারই প্রেক্ষিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, সন্ত্রাস বিরোধী কর্মতৎপরতা এখন আরও জোরদার করা হবে। যুক্তরাষ্ট্র বলছে ব্রাসেলসের গেল সপ্তাহের ভয়ঙ্কর প্রাণঘাতী সন্ত্রাস হামলার পর ইউরোপের এখন উচিত যা বলা ভালো, ইউরোপকে এখন যেটা করতেই হবে তা হল ইউরোপের ভেতরে নিজেদের মধ্যে গোয়েন্দা তথ্য শরিকানা আরও সম্প্রসারিত করা।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.